আমরা এসেছি বা আগমন হয়েছি সে স্থানটি বিদ্যানগর, এটি নবদ্বীপের অন্তর্গত। এখানে যাবতীয় বিদ্যা সমস্ত এই মহাপ্রভুর ধামের বা মহাপ্রভুর তত্ত্বে বা মহাপ্রভুর বিচারে সেবায় রত আছে। শাস্ত্রের তাৎপর্য সর্বোচ্চভাবে যদি বিচার করা যায় তাহলে সেখানে দেখা যায় নির্বিশেষবাদ প্রকৃতপক্ষে সত্য নয়, এটি মিথ্যা। কেননা বস্তুতে সমস্ত শক্তি বর্তমান, তার সেই সমস্ত প্রকাশ সেই জন্যই সেই বস্তু থেকে হতে পারে। যত বা ইমানি ভূতানি জয়ন্তী যেন যাতানি জীবন্তী যত পর্যন্তী অভিসংবিষন্তী তৎ বিজ্ঞাস তদৈব ব্রহ্ম। সেই সর্বশক্তিমান বস্তুকেই নির্বিশেষ ব্রহ্ম বলা হয়নি, তিনি সবিশেষ ব্রহ্ম। আর নিঃশক্তি নিরাকার নিষ্ক্রিয় নিরঞ্জন ইত্যাদি যে বিচার সেগুলি বস্তুত পক্ষে মিথ্যা। সত্যকে আশ্রয় করে মিথ্যার উদ্ভব হয়েছে। সত্য যদি না থাকে তাহলে মিথ্যার কোন মূল্যই হয় না। সেই জন্যই আমরা দেখি মূলত সত্যেরই আশ্রয় করে মিথ্যাকে বর্ণন করা হয়। নিঃশক্তি বলতে প্রথমে মূল কথা শক্তি, আকার বলতে আমরা প্রথমে নিরাকার বলতে আমরা প্রথমে আকারকেই আশ্রয় করেছি। নির্গুণ বলতে আমরা গুণকেই আশ্রয় করেছি। এমন একটা বস্তু নাম করুন যাতে মূলত আকার নির্গুণ বা বিশেষকে আশ্রয় না করে উচ্চারিত হতে পারে, এমন কোনো বস্তুই নাই। একোহম বহু শ্যাম, একের মধ্যেই বহুত্ব আছে। এই বহুত্বের আশ্রয় এক, একের আশ্রয় বহু, এ কথা নয়। এইজন্যে উল্টো বিচার হয়ে যায় যে নির্বিশেষবাদ এই সমস্ত কথাগুলি যে শাস্ত্রে প্রকৃত তাৎপর্য প্রকাশ করে না। সেই জন্যেই চৈতন্য মহাপ্রভুর এই ধামেতে সমস্ত ব্যতিরিকভাবে সেই সবিশেষবাদটি বা অচিন্ত ভেদাভেদবাদটি সেখানে সেবা করছি। সেইরূপভাবেই এই ধাম বিদ্যা এবং অবিদ্যা সকলকে তাঁর সেবায় নিযুক্ত করে মহাপ্রভুর সেবায় তাঁরা সকলেই নিমগ্ন রয়েছেন। ন্যায় বৈশেষিক সাংখ্য পাতঞ্জল ইত্যাদি যেসব ধর্ম শাস্ত্রগুলি সেগুলি যদিও নাস্তিক্যবাদ, তথাপি সেইগুলি ব্যতিরিকভাবে সেবা করবার জন্য এই ধামের মধ্যে অন্তর্গত রয়েছে। সার্বভৌম ভট্টাচার্য এই প্রকার নির্বিশেষ মতবাদী শঙ্করাচার্যের মতবাদী মহাপ্রভুর কাছে প্রথম নির্বিশেষবাদকে স্থাপন করতে চেষ্টা করেছিলেন। মহাপ্রভু তাঁর সমস্ত মতবাদকে ওই এক বেদের উক্তির দ্বারা যতবায়ুমানি ভূতানি এতে সমস্ত কারকত্ব তিনি দেখিয়ে দিয়ে বললেন সেই বস্তুটি সবিশেষত্বই বর্তমান। কিন্তু তুমি যে নির্বিশেষ নিরাকার নিঃশক্তি ইত্যাদি এগুলি কল্পনা, এইভাবে তার মতবাদকে খণ্ডন করে যখন সবিশেষ বস্তুটি স্থাপন করলেন তখন সার্বভৌম ভট্টাচার্য প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারলেন এবং এই যে শাস্ত্রের তাৎপর্য সেটি চৈতন্য মহাপ্রভু যে সাক্ষাৎ সেই শাস্ত্রময় তত্ত্ব সেটি তাই বলেছেন। কালান্নষ্ট নিজ ভক্তি যোগম পাদুষ্কর্ষম জল শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত তস্য পদার বিন্দি গারঙ্গ আরং ইয়তং চিত্তভৃঙ্গ। এখানে আরও অনেক বক্তা আছেন, বিশেষ করে আমরা মহারাজের মুখ থেকে শুনব। সুতরাং এই আমার মতন দুর্ভাগা এই কক্ষে কিছু লাভ নেই। এখন আমি ইচ্ছা করি শ্রীমান শুভানন্দ কিছু আমাদের তার শিক্ষা থেকে উল্লেখ করুক।
রাধিকায় সদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় সর্বভক্তায়। এটি হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের স্থান। সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী অদ্বৈতবাদী নন, তিনি মহাপ্রভু পরিকর ছিলেন। তিনি অসলেতে বৃহস্পতি দেবগুরু পরম ভক্ত। মহাপ্রভুর বৈশিষ্ট্য তিনি দেখাইবার জন্য তিনি অদ্বৈতবাদী রূপে তিনি এখানে এসেছেন। তিনি এখানে তাহার জন্মগ্রহণের চাই তাহার পিতা ছিলেন কি বিশারদ, মহেশ্বর বিশারদ। উনার সঙ্গে আর জগন্নাথ মিশ্রের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, নীলাম্বর চক্রবর্তীর ইনি শিষ্য ছিলেন। এইখানে তার জন্ম হয় আর তারপরে তিনি মিথিলাতে শিখতে গিয়েছিলেন নব্য ন্যায়। ওখান ভারতবর্ষী বিশ্বের মধ্যে নব্য ন্যায় মিথিলাতে প্রচারিত ছিল, সেইখানে গিয়ে আর ওই নব্য ন্যায়তে পারঙ্গত হন আর সমস্ত বিদ্যাই মুখস্থ করেছিলেন। ওখান থেকে কিছু গ্রন্থ নিয়ে যখন তার পরীক্ষা সমাপ্ত হয়ে গেল, ওখানকার কতগুলি নব্য ন্যায় গ্রন্থ নিয়ে আর এইখানে আসছিলেন যে এইখানে নবদ্বীপেতে তিনি এই নব্য ন্যায় প্রকাশ করবেন। সেই সময়তে তারা সমস্ত তাকে মেরে পিটে আর ওই গ্রন্থটা নিয়ে নিল, সব ছিনে নিল। তখন তিনি হায় হুতাশ করতে লাগলেন আর ওইখানে একটি গাছের তলায়তে এসে আর সব মুলি মুখস্থ তাহার আর সঙ্গে সঙ্গে সবগুলি লিপিবদ্ধ করে নিয়ে আসলেন আর লিপিবদ্ধ করে নিয়ে এসে এইখানে নব্য ন্যায় আরম্ভ করলেন। ন্যায় হচ্ছে আসলেতে গৌতমের ন্যায়, আর পরমাণু বাহাদুর তা হচ্ছে ইনি নব্য ন্যায় করে দিয়ে এখানে প্রচলিত করলেন। আর তারপরে এখানে শিক্ষা সমাপ্ত করে দিয়ে মহাপ্রভু ওখানে যাবেন, এই জন্য আগে ওখানে যান আর ওখানে অদ্বৈত প্রচার করেন। আর তার মধ্যেও ভারতবর্ষেতে যত বড় বড় শঙ্করাচার্যের চারটি মঠের আচার্য তাহাদেরকেও তিনি এমন শক্তিধর ছিলেন, বিদ্বান ছিলেন, তাহাদেরকেও তিনি সম্প্রদায় ওদেরকে অদল বদল করে দেওয়ার ক্ষমতা রাখতেন, তাহাদের নাম টাম পাল্টে দিয়ে আর তাহাদেরকে শিক্ষা তিনি দিতেন বড় বড় সন্ন্যাসীদেরকে। চৈতন্য মহাপ্রভু যখন গেলেন তখন তাকে বেদান্ত শুনাইতে আরম্ভ করলেন। মহাপ্রভু তাহার সমস্ত এক এক বিচারকে খণ্ডন করে দিয়ে শেষ পর্যন্ত ভোজরূপ তাকে দর্শন করিয়ে দিয়ে তাকে পরম ভক্ত করে দিলেন আর তখন তাহার জীবন কৃতার্থ হয়ে গেল। এইরকম হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের জীবন চরিত্র। গৌর প্রমাণ, এখন দেরি হয়ে যাবে, আপনার সকল পালকি উঠান আর এখান থেকে আমরা ধীরে 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 জন্মদ্বীপে যাব, আমরা সেখানে উপস্থিত হব, সেখানে কিছু হরি কথা হবে। গৌর প্রমাণন্দে
করুন, কৃপা করুন যাতে আমরা উপস্থিত শাস্ত্রের প্রতি বিশ্বাস আমরা লাভ করতে পারি। আমরা বর্তমানে যেসব শিক্ষা লাভ করছি তাতে আমরা শাস্ত্রকে মিথ্যা বলে মনে করি এবং মিথ বলি তাকে আমরা নামকরণ করি, কিন্তু শাস্ত্রের একটি কথাও মিথ্যা নয়, তা সম্পূর্ণ সত্য। এইরূপভাবে বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি বর্তমানে এইরকম কুশিক্ষার প্রভাব। আমরা গঙ্গাদেবীকে পবিত্র বলে মানি কিন্তু প্রকৃত গঙ্গাকে নদী বলি এবং গঙ্গার শরীর বা তার যে মূর্তি সেটা আমরা স্বীকার করি না। আরও কথা কি, আমরা ভীষ্মদেবকে মানি, ভীষ্মদেব তিনি জগৎবরণ্য, তিনি ধর্ম ধার্মিকগণের মধ্যে অগ্রগণ্য, এটা আমরা মানি। বিশ্বদেবের পিতা শান্তনুকে মানি, বিশ্বদেবের মাতা, কিন্তু গঙ্গাকে সেরূপভাবে আমরা বিশ্বাস করি না। গঙ্গা শরীর গ্রহণ করে তিনি যে নারী মূর্তি হয়ে তাকে বিশ্বদেবকে গর্ভে ধারণ করেছেন শান্তনুর উরসে, এ কথা আমরা মানি না। এই প্রকার আমরা অর্ধ কুকুটির ন্যায় বর্তমানে শাস্ত্র বিমুখ হয়ে সত্যকে মিথ্যা বলে শিক্ষালাভ করতে শিখেছি। এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে আমাদের প্রকৃত সত্যের প্রতি অনাদর হেতু আমরা ধর্মবিমুখ শাস্ত্র বিমুখ হয়েছি। বিশ্ব শুধু কেন, আমরা পঞ্চ পাণ্ডবের জন্ম যদি আমরা অনুসন্ধান করি তাতে সূর্যকে আমরা এইরূপভাবে একটা প্রাকৃত অগ্নিকুণ্ড বলে মনে করি, কিন্তু সূর্যদেব যেতে রথে আরোহণ করে তিনি যে পৃথিবী পরিক্রমা করছেন তা আমরা বিশ্বাস করছি না। সূর্যদেবের ঔরসে যে কর্ণ জন্মগ্রহণ করেছে, পবনের ঔরসে যে ভীষ্মদেব ভীমদেব জন্মগ্রহণ করেছে ইত্যাদি পঞ্চপাণ্ডবের যে উৎপত্তি স্থান সেইগুলিকেও আমরা তাদের জনককে প্রকৃতপক্ষে অশরীরী বলে বিশ্বাস করছি না। আমাদের এই দুর্বুদ্ধি কৃপা কবে ভগবান এবং ভক্তগণের কৃপায় দূরীভূত হয়ে আমরা সত্যে প্রতিষ্ঠিত হব সেই প্রার্থনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম।
গুরুবৈ গৌরচন্দ্রায় রাধিকায় সদালেই কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। আমরা পরিক্রমা করতে করতে জম্বু দ্বীপে তো উপস্থিত হয়েছি। আপনারা ধাম মাহাত্ম্যতে শ্রবণ করলেন, এইখানে জম্বুদ্বীপ জম্বুমুনি তপস্যা করতেছিলেন, আর ওই সময় গঙ্গাকে তিনি পান করেছিলেন, আর তার জন্ম প্রদেশ থেকে তিনি বেরিয়েছিলেন, সেই জন্য তাকে জাহ্নবী বলা হয়, তাকে কন্যা বলা হয় জাহ্নবী। তিনি জানতেন যে তিনি ভগবানের চরণোদক পরম পবিত্র, এই জন্য জেনে শুনে তিনি পান করলেন, না জেনে শুনে না, জেনে শুনে তিনি পান করেন যে আমি পবিত্র হয়ে যাব। পরে তিনি জঙ্গপ্রদেশ থেকে তাকে বাহার করেছিলেন। এ সম্বন্ধে এক সময়তে অকবরের দরবারেতে বড় বড় বিদ্বান থাকত, কতগুলি বিদ্বান আর রাজা লোক গঙ্গা তটে এসে তারা থাকত, তারা ছিলেন সামন্ত, আর কতগুলি ছিলেন যারা যমুনা ধারেতে থাকতেন ওখানকার রাজাগণ। এখন দুজনের মধ্যে বিবাদ লাগল, যারা গঙ্গা ধারেতে থাকেন তারা বললেন যে গঙ্গা পরম পবিত্র আর ইনি যমুনার অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ গঙ্গা নদীর এরকম মহিমা যে সবর মহারাজের 60,000 পুত্র মরে গিয়ে কত হাজার বছর পূর্বে মরে গিয়েছেন, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভস্ম হয়ে গেছেন, তাহার হয়তো হড্ডির চূর্ণ হয়তো কিছু কিছু থাকতে পারে, আর গঙ্গার এত জলের স্পর্শেতে তাহাদের না তাহার আত্মা বেরিয়ে গিয়েছে, ওই আত্মার সঙ্গে এই শরীরের সম্বন্ধ ছিল, সেই চুয়ে পুড়ে গিয়েছে, সেটি ছাই হয়ে গেছে, সেই ছাইটাকে সঙ্গে গঙ্গার জলের স্পর্শ বাতে সকলই মুক্ত হয়ে চলে গেল। তাহলে গঙ্গার মহিমা কত! শুধু তাই নয়, এক সময় গঙ্গা নদীতে বন্যা হয়েছে, আর ওই বন্যাতে চারুদিকে জল ভর্তি, গঙ্গার কিনারেতে একটা উচ্চ ভূমিতে একটি সাপ একটি গর্ততে থাকত, সেইখানে জল প্রবেশ করতে আরম্ভ করেছে, যখন জল ভর্তি হচ্ছে সাপটা ভয়ভীত হয়ে যে আমি মারা যাব, সেটি ওর মধ্যে থেকে মুখটা বাহার করে এরকম লপলপ করছে, আর মনে করছি কোথায় আমি যাই, ইতিমধ্যে গরুড় কোথা থেকে উড়তে ক্ষুধার্ত হয়ে ওখানে উড়ছে, ঝট করে সাপটাকে তার পায়ের দ্বারা আর চোঁচের দ্বারা তাকে ঝট করে ধরে, আর ধরে তিনি তাকে আকাশেতে উড়েছেন, যখনই ওটা তাহার লেজটা ওতে জলে গত থেকে বেরিয়ে দিয়ে আজ গঙ্গার জলেতে একটু স্পর্শ করেছে, স্পর্শ করবার সঙ্গে সঙ্গে হলো কি, ওটা তো মারা গেল, কিন্তু তাহার আত্মা ওখানে থেকে শঙ্খ চক্র গদা পদ্ম এই লাভ করে, সায়ুজ মুক্তি লাভ করে দিয়ে ওখানেতে চতুর্ভুজ মূর্তি ধারণ করে নিল। সেই সময়তে গরুড় আর দেখেন এসেছে তো আমার আরাধ্যের মতন হয়ে গেল আমার পূজ্য, তখন তিনি নিচে নেবে এসে তাকে পিঠেতে বহন করে দিয়ে বৈকুণ্ঠ তিনি নিয়ে গেলেন। এইরকম হতে গঙ্গা নদীর মহিমা, অত গঙ্গা যমুনা থেকে শ্রেষ্ঠ, যমুনার এরকম কোন মহাত্মা আছে কি? তখন সামন্তরা বললে যে হ্যাঁ, এ থেকে বেশি যমুনার মাহাত্ম্য, এই গঙ্গা যে মহাত্ম গঙ্গাতে যে স্নান আর জল পান করলে হয় ওই যমুনা নদী শুধু যমুনা বললেই যমুনা বলতে হবে না, শুধু জ বললে আম জম হল না, জমের সাহসি ভয় সব দূর হয়ে যায়। যমরাজ আর তাহাকে স্পর্শ করতে হয় না, স্নান করতে হয় না, পান করতে হয় না, তাহার নাম স্মরণ করলে চিন্তন করলে জমের ভয় সব দূর হয়ে যায়। যম দ্বিতীয়াতে স্নান করে না ভাই আর মন, আর জমের কোন ভয় থাকে, এই জন্য যমুনা শ্রেষ্ঠ। এইরকম পক্ষ প্রতিপক্ষ নিয়ে যমুনা আর গঙ্গার মহিমা, আর কেউ হারে কেউ জিতে না। সেই সময় অকবর বললেন যে আচ্ছা আচ্ছা, তাহলে বৃন্দাবনেতে যদি কোনো বিদ্বান থাকে লোক আর ভক্ত থাকে যাহার অনুভব থাকে তাহাকে নিয়ে আসা হোক, আর সে যদি নির্ণয় দেয় যে কোনটা যমুনা শ্রেষ্ঠ না গঙ্গা শ্রেষ্ঠ, তাহলে আমরা মানতে পারি। তখন বৃন্দাবনে খোঁজ করা হলো, ওখানে দেখে যে জীব গোস্বামী আছেন, এক ছত্র বিশ্বের মধ্যে বৈষ্ণব বিশ্ব বৈষ্ণব রাজসভার তিনি প্রধান, তাকে বলা হলো। উনি বললেন যে আমি বৃন্দাবনে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব না, রাত্রি বাস করব না, আমি বৃন্দাবন ছেড়ে যাব না, তবে হ্যাঁ যেতে পারি কিন্তু রাত্রিতে আমাকে এখানে ফিরতে হবে। তখন সম্রাট আকবর তাকে কতগুলি ঘোড়া দিয়ে রথ দিয়ে কতগুলি স্বর্ণ বাই স্বর্ণ করে দিয়ে যেতে দিনবেলা নিয়ে যাবে আর সন্ধ্যার মধ্যে তাকে ফিরিয়ে দিবে, এইরকম ব্যবস্থা করেছে জীব গোস্বামী। তাতে ওখানে তিনি যান আগ্রাতে, আগ্রাতে এই সভা হয়েছিল। সেই সময়তে জীব গোস্বামী ওখানে উপস্থিত হয়ে তাকে সকলেই জিজ্ঞাসা করল যে সে দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ। তখন তিনি কি বললেন, বললেন যে দেখো ভাই, আমি কিছু বিশেষ বললাম, সাধারণ একটি কথা বলব, গঙ্গা নদী কে, গঙ্গা নদীর তত্ত্ব কি, কৃষ্ণ চন্দ্র মূল তত্ত্ব পরম তত্ত্বের সম্পূর্ণ সব থেকে শ্রেষ্ঠ, তাহার প্রকাশ হচ্ছেন বলদেব প্রভু, বলদেব প্রভু থেকে হচ্ছেন মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণ থেকে কর্ণাবদেশাই বিষ্ণু, কর্ণাবদেশাই থেকে হলেন গর্ভদশাই, আর তাহার থেকে হলেন কে গর্ভ ক্ষীরদশাই, ক্ষীরদশাইয়ের এক অংশ হচ্ছেন বামন দেব। সেই এই বামন দেব ত্রিবিক্রম হয়ে তিনি পৃথিবীকে মেপে আর বৈকুণ্ঠ বিজান এই ব্রহ্মলোক পর্যন্ত এই পায়েতে যখন মাপেন তখন ব্রহ্মা কমণ্ডলুতে তাহার পায়ে ধুয়েছিলেন, সেই পায়ে ধোয়ন হচ্ছেন গঙ্গা নদী। আর যমুনা কি, গোলোক বৃন্দাবনের, বৃন্দাবনে কৃষ্ণের হচ্ছেন পরম প্রেয়সী রাধার শ্রীমতী রাধিকার প্রিয় সখী, আর কৃষ্ণের পরম প্রেয়সী, আর এই প্রেয়সী দেব কৃষ্ণচন্দ্র পায়ে ধোয়েন। অন্য কথা কি, গঙ্গা নদী হচ্ছেন পায়ে ধোয়ন, কার কৃষ্ণের অংশের অংশের কলার কলার বিকলার সুকলা কোথায়, আর যমুনা কোথায়, শ্রীমতী রাধিকার প্রিয় সখী যাহার পায়ে তিনি কৃষ্ণ ধোয়েন, আর তাহার পরম প্রিয়া অত প্রিয়া বড় না ওই পায়ে ধোয়ন যেটি কে বড়, কাল আপনার সব নির্ণয় করেন। তখন তালি বাজে গেল যে যমুনা নদী শ্রেষ্ঠ গৌরমান। কিন্তু একটি কথা আর আছে এর মধ্যে, একটি কিন্তু আছে, কি কথা, গঙ্গা নদী দেখলেন, গঙ্গা নদী হচ্ছেন বড় বড় বন আর যমুনা হচ্ছেন ছোট বন, কিন্তু কখনো কখনো বড় বড় বন থেকে ছোট বন রূপবতী গুণবতী আর প্রেমবতী হয়। এখানে তাই হয়েছে, দুজনই গোলক বৃন্দাবনের, কিন্তু গঙ্গা হচ্ছেন জ্যেষ্ঠ আর যমুনা হচ্ছেন কনিষ্ঠ। এখন ছোট হওয়াতে রূপে গুণে যৌবনে কিশোরীতে যমুনা নদীর যমুনা দেবীর মাহাত্ম বেশি। গঙ্গা নদী বললেন যে সে দেখো ছোট বন, তুমি আমার ছোট হলেও তোমার মহিমা আর তোমার সৌভাগ্য আর তোমার সোহাগ বেশি বড়, তোমার অত সৌভাগ্য যে কৃষ্ণচন্দ্র সমস্ত সখীবর্গকে নিয়ে আর তোমার মধ্যে অবগাহন করেন, নানা প্রকারের জল ক্রীড়া করেন, কত রকমের কি করেন। আমারই তো সৌভাগ্য হল না, তুমি অনুগ্রহ করে তোমার প্রিয়তম কৃষ্ণকে যদি বলো আর রাধাকে, তাহলে আমি ব্রজেতে যেতে পারি আর তোমার মতন কিছু কিছু সৌভাগ্য লাভ করত, তোমার কৃপা ছাড়া হবে না। তখন যমুনা দেবী, আচ্ছা আমি দেখি আর তোমার জন্য কি করি। তখন কৃষ্ণকে বলে, আরাধাজিকে বলে, কৃষ্ণ কি করলেন? ওরা বললো যে আমরা গঙ্গা যাব স্নান করতে। কোথায়? বৃন্দাবনেতে নন্দ বাবা যশোদা যত গোপ গোপীগণ তারা মনে মনে কৃষ্ণকে একদিন বলল যে আমরা একটু গঙ্গা স্নান করতে যাচ্ছ। উনি বললেন আপনাদের কষ্ট করতে হবে না, আমি গঙ্গাকে ডাকছি। তখন মনে মনে তিনি গঙ্গাকে চিন্তন করতে 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 আর গঙ্গা নদী ওইখানে মানসী গঙ্গা রূপে উদিত হলেন। ওই মানসী গঙ্গা মধ্যে কৃষ্ণ কিরকম হতে লীলা বিলাস করেছেন, তাহার ওইখানে লীলা বিলাস হয়েছে, নৌকা বিলাস ইত্যাদি লীলা হয়েছে, এই যমুনার কৃপাতে গঙ্গারে এই সৌভাগ্য লাভ হল। শুধু তাই নয়, যমুনা দেবী প্রয়াগেতে মিলে এসে আর তার বড় মনকে নিয়ে এসে এখানে এসে যেরকম হ্যাঁ গঙ্গা যমুনা মিলিত হয়েছেন, ওই রকম হ্যাঁ রাধা কৃষ্ণ দুজনই ওখানে মিলিত হয়ে ওখানে এসেছেন, রাধার ভাব কান্তি নিয়ে আর মহা কৃষ্ণচন্দ্র কৃষ্ণ রূপেতে মহাপ্রভু রূপেতে এখানে এসেছেন আর নানা প্রকারের লীলা বিলাস করছেন। গঙ্গা নদীর যমুনা নদীর সৌভাগ্য ক্রমেতে তাহার ইচ্ছাতে তাহার কৃপাতে এইখানে গঙ্গা নদীতে যমুনা নদী প্রবাহিত হয়েছে, গঙ্গাকে সেই সুযোগ দিয়েছেন যে ওই কৃষ্ণচন্দ্র যিনি বৃন্দাবনেতে যমুনাতে যেরকম কেলি বিলাস নৌকা বিলাস ইত্যাদি করেছেন এইখানে সেই কৃষ্ণচন্দ্র গৌর রূপেতে গদাধর ইত্যাদি পরিকর্দনকে লিয়ে লীলা বিলাস করেছিলেন, সেই তাকে সুযোগ দেন। এইরকম হতে যমুনার কৃপাতে গঙ্গা নদীরও সেই রকম হয় সৌযোগ লাভ হল। এই জন্য কে বড় কে ছোট আমরা নির্ণয় করব না, আমরা নির্ণয় করবার খামারাদের অপরাধ হয়ে যাবে। দুজনই তারা ভগ্নী পরস্পর বোন, দুজনই তাহা মহামহিমা। মহাপ্রভু গঙ্গা নদীকে কৃতার্থ করে দিয়ে এরকম সৌভাগ্য তাহাকে প্রদান করেন যে কোনদিন তাহার হয় না, যমুনা বরাবরই তিনি করে দিলেন। গৌর পুরাণ এখন পালকি তুলো আর আমরা যাব মামলা। আমরা যেখানে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হচ্ছে মামগাছি, মোদদুম দ্বীপের নাম। মোদদ্রিম আপনার বসে যান, বসে যান, বসে যান, বসে যান সব। মোদদ্রিম দ্বীপের নাম, মোদ মানে কি আনন্দ। দিস প্লেস ইজ মোদদ্রিম দ্বীপ আর মাম গাছি। মধুরম দ্বীপ, মোদ মিন্স আনন্দ, সো মাচ প্লেজার, অ্যাবান্ডেন্ট অফ প্লেজার। মধুরম দ্বীপ কেন বলে? কোন সময়তে শ্রীরামচন্দ্র পিতার আর মাতার আদেশে বনবাস তিনি গ্রহণ করেছিলেন, 12 বছর জন্য বনবাস, 14 বছর, হ্যাঁ 14 বছরের বনবাস। লক্ষণকে আর সীতা দেবীকে নিয়ে বনবাসী বেশ ধারণ করে এসেছিলেন, মাথাতে মোর মুকুট, জটাজু আর ব্রহ্মচারী সন্ন্যাসীদের মতন বেশ, আর ধনুষা বাণ সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে 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 প্রয়াগ ইত্যাদি থেকে এইখানে আসেন। যখন এখানে আসেন তখন লক্ষণকে বলেন যে সেই স্থানটা তো খুব ভালো, এই গঙ্গা নদী চারিদিকে আছেন আর চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য, কোকিল এখানে ডাকছে, আর এখানে তো একটা বট বৃক্ষ সুন্দর, এইখানে কুটি তুমি নির্মাণ করো, আমি গঙ্গা তটে কিছুদিন থাকব, এইখানে গঙ্গা স্নান করব, আর কিছুদিন থেকে তারপরে অমরনাথে যাব। সেই জন্য তিনি লক্ষণকে আদেশ দেওয়াতে এইখানে একটা পর্ণকুটি এখানে তিনি করেছেন, যেখানে মন্দির আছে। আর এইখানে একটা বিশাল বটের গাছ ছিল। কিছুদিন থাকবার পরে একদিন রামচন্দ্র সীতা দেবী দুজন বসে লক্ষণ কোথাও গিয়েছিলেন ফল ফুল আনতে। রামচন্দ্র সীতাকে দেখে তিনি মন্দ মন্দ ভাবেতে হাসছেন। সীতা দেবী বলছেন যে আপনি হাসছেন কেন, ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে আসলাম, আর এখানে তো আমরা বনেতে ঘুরছি, আর এখানে আপনি বেশ হাসছেন কেন?
দেখো
তখন উই উইল স্পিক অলসো, উই উইল ট্রান্সলেট ইন ইংলিশ অলসো অ্যান্ড হিন্দি অলসো, দে উইল ট্রান্সলেট। তখন রামচন্দ্র বললেন দেখো একটি গূঢ় রহস্য আছে, আমি আপনার নিকটে একটা গূঢ় রহস্য প্রকাশ করছি। দেখো আমাদের মধ্যে যে প্রীতি আছে এই প্রেমের দুইটি ভাগ আছে, একটা তাহার পাঁচকে বলে মিলন অথবা সম্ভোগ রস, সম্ভোগ প্রেম, আর অন্যদিকে তার যে আছে তার নাম হচ্ছে বিপ্রলম্ভ প্রেম। এই দুটো না থাকলে প্রেম পরিপূর্ণ হয় না, যতদিন না বিপ্রলম্ভ হবে তাহলে সম্ভোগের পুষ্টি হয় না, সেটি আনন্দ হয় না। প্রথম মিলনেতে যে আনন্দ, সম্ভোগেতে যে আনন্দ, তারপরে যদি বিরহ হয় তা বিরহে পরে ফল যা মিলন হবে তার কোটি গুটো গুটু। এর জন্য আমি এখন যে লীলা প্রকাশ করছি তাতে আমার আত্মার মিলন, বনেতে থাকলেও রাজভবন থেকে কোটি কোটি তোমারও আনন্দ আমারও আনন্দ, এই আনন্দের মধ্যে কেউ বাধক নাই, মাতা পিতা ভাই বন্ধু কেউ বাধক নাই। এই জন্য আমরা আমি জেনে শুনে বনেতে এসেছি তোমাকে নিয়ে, তো তোমাকে নিয়ে বারো বছর পর্যন্ত আমি চৌদ্দ বছর পর্যন্ত একলা নিয়ে আমরা এই মিলনের সুখ আনন্দ আমরা ভোগ করব। আর পরবর্তীকালেতে যখন আমরা ফিরে যাব এগারো হাজার বছরের পরে, তখন আমি একটি আর লীলা করব বিপ্রলম্ব রসে, বিপ্রলম্বরসে এইটা লীলা করব যে তোমাকে আমি বনে পাঠিয়ে দিব, বলে দিব ওখানেতে এই সীতা ধূপ তিনি রাবণের কাছে ছিলেন, আমি আর এই সীতাকে গ্রহণ করব না, তাহার চরিত্র কিরকম আমি আর জানি না, এই জন্য তাকে এখান থেকে আমি বনে পাঠিয়ে দিব। আর তুমি বিলাপ করতে ক্রন্দন করতে 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 বিরহেতে মূর্ছিত হয়ে যাবে, কোন রকম ভাবে বাল্মীকির আশ্রমেতে তুমি আশ্রয় দিবে, সেই সময় তোমার দুটি পুত্র হবে আর আমার বিরহেতে কাঁদবে, আর আমি কি করব, আমি রাজভবনেতে থাকব, আর আমি কি করব, দিন রাত তোমার বিরহেতে ছটফট ছটফট করব। তুমি কি করবে, বনেতে থাকলে থাকবে তুমি, কিন্তু তোমার কাছে দুটি পুত্র থাকবে আর বাল্মীকি তোমার পিতা মতন থাকবেন, তোমার দুঃখটা কিছু ওদের সঙ্গে বলে দিয়ে আর ছেলেকে লালন পালন করে তোমার দুঃখটা কিছু লাভও করে দিতে পারো, কিন্তু আমি এই রাজভবনেতে থেকে এমন কোন লোক থাকবে না যাহাকে আমার এই দুঃখটা একটু আমি বাঁচতে আমার দুঃখ হালকা হবে। আমি ভিতরে ভিতরে পুড়ে পুড়ে বিরহেতে আমি তিলে তিলে তিলেতে আমি ছটফট ছটফট করব, আমার এই হৃদয় ভাব কেউ কামি দিতে পারব। সেই সময়তে আমি স্বর্ণ সীতার করব, স্বর্ণ সীতাকে তোমার পূজা করব। উনি বললেন যে তুমি আমার পূজা কর, আমাকে ঘর থেকে বাহার করে আবার তুমি আমার পূজা করবে, এটা পূজা কিরকম হবে? তিনি বললেন যে দেখো এরকম লীলা হবে, আমি বশিষ্ঠকে বলবো, গুরুদেব আমি যজ্ঞ করতে চাই, সীতা ছাড়া আমি থাকতে পারি না, আমার মনটা কোন রকম হওয়াটা একটা এই দিকে দেখে লেগে যায়, যেন একটু যজ্ঞটা করিয়ে দেন আপনি, না তো আমি ভুলতে পারছি না, তাকে কেউ ভুলে তো যাই, তুমি যজ্ঞ করতে পারো না। কেন যজ্ঞ করতে পারবো না? তো যজ্ঞ এই জন্য তুমি করতে পারবে না যে তুমি সীতাকে তাহলে নিয়ে আসো, তাহলে সীতাকে তোমার বাম দিকে রেখে দিয়ে যজ্ঞ করানো যাবে। বলি সীতাকে তো আমি আনতে পারি না, তো লাল তুমি যজ্ঞ করতে পারো না। তাহলে না না গুরুদেব, আমি এমন কোন ব্যবস্থাপন যাতে আমি যজ্ঞ করতে পারি। তখন তিনি বললেন, আচ্ছা একটি কাজ করো, তোমার বাবার দশরথ মহারাজের 360 স্ত্রী ছিল, তো তুমি না হয় আর একটি বিবাহ করে লো, কোন কন্যার ঘাটা হবে না, তুমি ইচ্ছা করলে তোমার কাছে হাজার হাজার মেয়ের আসবে, তো তুমি বিবাহ একটা করো। না আমি বিবাহ সীতা ছাড়া বিবাহ করবো না। আচ্ছা তো তুমি সীতার সঙ্গে বিবাহ করবো না আর যজ্ঞ করবো, তাহলে তুমি যজ্ঞ করবো না? না না গুরুদেব, একটু কোনো ব্যবস্থা আপনি করুন যাতে আমি যোগ্য, না তো আমি সীতাকে ভুলতে পারছি না। তখন তিনি বললেন, আচ্ছা তাহলে একটি কাজ করো, তুমি একটা স্বর্ণের সীতা করো, আর সেই স্বর্ণ সীতাকে তোমার বাঙ্গে বসিয়ে দিয়ে আর যজ্ঞ তুমি সম্পাদন করো। আচ্ছা তাহলে তখন রামচন্দ্র সীতার স্বর্ণ সীতা নির্মাণ করে দিয়ে আর ওইখানে তাহাকে নিয়ে আর যজ্ঞ সম্পাদন করেছে। যখন এই যজ্ঞ সম্পাদন নমেশারণ্যতে তিনি এই যজ্ঞ করেন, সেই সময়তে দিন বেলাতে সকালবেলা যজ্ঞ হওয়ার পর দুপহর বেলা যে অবকাশ হয় সেইখানেতে পুরাণ ইত্যাদি পাঠ হতো, বেদ পাঠ হতো, আর অন্য সবগুলি কীর্তন গান ইত্যাদি হতো। ওই সময়তে বাল্মীকির দুজন শিষ্য লও আর কুশ, সীতার পুত্র, দুজন বিনা বাদন করতে 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 বাল্মীকির ইচ্ছাতে রামায়ণ গান করছে। যে বাল্মীকি রামচন্দ্রের আবির্ভাবের পরে তার এইসব লীলা হয় না, ওর পূর্বেই তিনি সমস্ত বাল্মীকি রামায়ণ রচনা করে দিয়েছেন, সেই রামায়ণকে সুন্দর গলায়তে পাঠ করছে। তাদের বয়স হচ্ছে 8-10 বছরের যমজ ছেলে, রামচন্দ্রের ছেলে, সীতার গর্ভ থেকে উৎপন্ন, রামচন্দ্র থেকেও বেশি সুন্দর, আর কিশোর অবস্থা, গলা কিরকম কোকিলকে মাত করে দিতে পারে, আর এরকম অদ্ভুত চেহারা, আর গলাও সে এরকম সুন্দর, বিনা বাদন করতে 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 আর ছাত্র বেশেতে আর তারা সেইখানে উপস্থিত হল। বলল সব দেশে আমরা রামায়ণ গান করব। আচ্ছা তো করো। যখন রামায়ণ গান করতে আরম্ভ করে তখন কৌশিল্যার চোখ থেকে ঝরঝর করে জল, কয়ে কয়ে সুমাত্রা থেকে জল, রামচন্দ্র কান্তে লাগলেন। যখন বনবাসের যখন প্রসঙ্গ যখন তাহারা বলতে লাগল, সব সভা একবারে স্তব্ধ হয়ে গেল। রামচন্দ্র বললেন, এই ছেলে আর কাহারা, এ তো জিজ্ঞাসা করত লক্ষণ। আর একটি কাজ কর, এদেরকে একটা কিছু উপহার দিতে হবে, সোনা থাল ধরে অসরফি দিয়ে সুন্দর সুন্দর বস্ত্র দিয়ে এদেরকে দাও, আর জিজ্ঞাসা করে যে তোমার বাপ মায়ের নাম কি, কোথায় থাকো তোমরা। তখন যখন গান সমাপ্ত হয়ে গেল তখন লক্ষণ রামচন্দ্রের আদেশেতে ওই থাল ধরে দিয়ে স্বর্ণ নিয়ে গিয়ে তার দার কাছে উপস্থিত হলেন। বলি বাবা তোমরা কার ছেলে, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি? তখন ল বলল, আমরা তো মনে করতেছিলাম যে আপনি রাজার ভাই, বিদ্বান ব্যক্তি, আপনার ধর্মের কিছু জ্ঞান আছে, কিন্তু আমরা দেখি যে আপনার ধর্মে তো কোনো জ্ঞান নেই, কোথায় লক্ষণ কত বছরের, তখন তাহার বছর কত বয়স, 11,000 বছর থেকে বছর, আর এই ছোট ছেলে বলছে আপনার ধর্মের জ্ঞান নেই। আমরা উচিত ব্রহ্মচারী, আমরা ব্রহ্মচারীদের মাতা পিতার আপনি জিজ্ঞাসা করছেন না, আপনি আমাদের গুরুর নাম জিজ্ঞাসা করতে পারতেন, আমাদের মাতা পিতার কোনো পরিচয় এখন নাই। এখন আমাদের ব্রহ্মচারী হয়তো মাতা পিতা তাহাদের এই সবগুলি জ্ঞান আছে, বলে তোমার বাবার নাম কি, তো অমুক জানা বলে দিবে, কি অমুক লোক বলবে, গুরুদেবকে বলবে না যে আমার গুরুদেব অমুক, নিত্যলীলা প্রবৈষ্ণ উষ্ণু পার্শ্ব সমুদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ অথবা পরম পূজ্যপাদ ওম বিষ্ণু পার্সি শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন এইসব গুলি তারা বলবে না, বলবে মাতা পিতার নাম নিয়ে নিল। তারা বললো বোলার সঙ্গে সঙ্গে লক্ষণের মাথা হেট হয়ে গেল, তো মহাতত্ত্ব জ্ঞানী এরা সব গুলি। তারপরে সোনাটা নিয়ে এসে তাহাদেরকে দিতে আসলেন, তখন তারা বলে যে এই স্বর্ণ থেকে আমাদের কি প্রয়োজন, আমাদের গুরু আশ্রমেতে প্রচুর ফল আছে, আম আছে, মরুদ আছে, কলা আছে, আর সেখানে গঙ্গা নদী প্রবাহিত আছেন গোমতী, সেখানে আমরা চুল্লুতে করে দিয়ে জল পান করে নি, আমাদের এই সোনা কি দরকার, এইটি আপনি রামচন্দ্রজি আছেন উনাকে দিন, আমাদের কোনো প্রয়োজন নাই। তখন লক্ষণ অবাক হয়ে গেলেন, রামচন্দ্র কাছে গেলেন, বলছে সেই রাত যেরকম সুন্দর সুখান্ত গুণী আবার এরকম তত্ত্বজ্ঞান পরিপূর্ণ পরম বৈরাগ্যমান তারা, আমি যদি হতাম না তখন কি করতাম, ওই নবীন তুমি এই টাকাগুলি নিয়ে এলো, আমাদের মধ্যে অনেকে আছে সন্ন্যাসী হয়েও অর্থ ত্যাগ করতে পারে না, বৈরাগ্য না, যেখানে ভক্তি থাকবে সেখানে বৈরাগ্য নিচ্ছে তার পিছে পিছে থাকবে, ভক্তি হবে আর বৈরাগ্য হবে না এই সম্ভব নয়। মহাপ্রভু ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্টহন গৌর ভগবান, যদি প্রণে রাখতে চাও গৌরাঙ্গের সামনে, তবে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, আজকাল আমরা মনে করতে পারছি না, এই জন্য মহা মুশকিল, আমরা আজকাল ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েছি, কোন মেয়ে লোকে ধনী দেখে বিধবা বলবে যে মা তুমি আমার আজ থেকে মা আমি তোমার ধর্মপুত্র, যদি আর বয়স্ক যদি সম্বয়স তাহলে বোনের না তারপর তাহাদের সঙ্গে সম্বন্ধ করে দিবে, এটা আমাদের এই সবগুলি ভক্তির বিচার নহে। কোথায় ঘর বার ছেড়ে দিয়ে মহাপ্রভুর আমরা ভজন করতে এসেছি, আর কোথায় আবার আপনার নতুন করে মা পাতব, কোথাও ভাই পাতব, কোথাও পিতা পাতব, এটা আমাদের উচিত নহে। এই সবগুলি সাবধান থাকলে ভক্তি তাহলে কিছুতেই হবে না, এই জন্য ভক্তি খুব সুদুর্লভ, কোটি কোটি জনের মধ্যে একজনের শুদ্ধ ভক্তি হয়, নাম করলেই শুধু হয়ে যাবে না, কীর্তন করলেই শুধু হয়ে যাবে না, ভক্তি অত সহজ না, তাতে হবে কিছু ধন সম্পত্তি পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণপ্রেম ব্রজপ্রেম এইসবগুলি পাওয়া মহা মুশকিল। তাই রামচন্দ্র তিনি বললেন বাল্মীকিকে ডাকলেন, বাল্মীকি আমার মনে হচ্ছে যে এই ছেলেগুলি দেখতে আমার মতো, আমার যদি ছেলে হতো এখন তাহলে আমার মতো এই মতন হতো, মনে হচ্ছে সীতা কোথাও এইখানে নিকটে আছেন, আমি শুনেছিলাম যে সে আপনার আশ্রমে আছে, তো যদি হয় তাহলে সীতা দেবীকে একটু ডেকে নিয়ে আসুন এখানে, আর একটু প্রমাণ কর, আমি জানি যে সীতা দেবী পরম পবিত্র, কিন্তু লোকের মূর্খ লোকের এই জন্য আমি তাকে প্রত্যাগ করেছি, সীতাকে আমি হৃদয় থেকে প্রত্যাগ করি নাই, রাজা একটি রানীকে কোন কর্তব্যের ক্ষেত্রে প্রত্যাগ করেছে, রাম সীতাকে কোনদিন প্রত্যাগ করতে পারে না। তারপরে রামচন্দ্র বললেন যে উনাকে ডেকে নিয়ে আস, এদিকে লবকুশ বাড়িতে ফিরেছে, মা তাহাদের জন্য প্রতীক্ষা করছে, আজকে দেরি বিলম্ব কেন হলো, আমার ছেলেরা আসলো না, এই জন্য ওই কখনো বাড়ির আশ্রমের ভিতরেই যাচ্ছে কখনো বাহিরে যাচ্ছে, করতে করতে সন্ধ্যার সময় লক্ষ ওই দুজন লোকুশ ফিরেছে, দেখে তাহাদেরকে মস্তক শুনে আর দুজনকে নিজের কোলেতে বসিয়েছে, বাবা আজকে অনেক বিলম্ব হয়ে গেল, কেন বিলম্ব হলো তোমার, মা আজকে একটি রাজা এখানে এসেছে রাম বলে, তো আজ যোগ্য করছে, আজকে ওইখানে আমরা রামায়ণ গান করছি, সারা ওখানকার যত সমুদায় লোক সব স্তব্ধ হয়ে শুনছে, কেউ কানছে, আর লাখ লাখ লোক ওখানে দাঁড়িয়ে এসে সব শুনছে, আর ওইখানে কিন্তু মা আর একটা জিনিস আমি দেখলাম যে ঠিক অবিকল্প মার মতন একটা সোনার মূর্তি ওখানে রাখা ছিল রামের বাম দিকে, যদি তুমি ওখানে থাকতে বসে না কেউ চিনতে পারে না যে তুমি অসল না ওই অসল, কিন্তু তুমি শুধু কথা বলছ তা কথা বলে নাই, ওইখানে আমি দেখে আমার চিত্ত মুগ্ধ হয়ে গেল। মা আমি বুঝতে পারলাম যে সে তোমার মতন রূপ ওখানে কেন ওখানে বসানো আছে। এই শুনবার সঙ্গে সঙ্গে সীতা দেবী ক্রন্দন করতে লাগলো। সত্যি সত্যি রাম আমাকে প্রত্যাগ করতে পারেন না, রাজা রানীকে কোন কর্তব্যের ক্ষেত্রে প্রত্যাগ করেছে। এই জন্য সীতা দেবী কাঁদতে লাগলেন। কিন্তু লও আর কুশ কি বুঝবে যে কেন কাঁদছেন, এই আমার বাপ, আমার বাপ আমার মাকে প্রত্যাগ করে দিয়েছে, আর এই জন্য এরা কিছু বুঝতে পারলো না। তখন নিজে তাহার উত্তর ইয়েতে সীতা দেবী জল অশ্রু মোচন করতে লাগল, আর তিনি আরো কাঁদতে লাগলেন। তারপরে সীতা দেবী আর কিছু বলেন নাই, ওরাও কিছু রহস্য কিছু বুঝতে পারেন নাই। তারপরে বাল্মীকি ঋষি এসে বললেন যে কালকে আপনাকে রামচন্দ্র ডেকেছেন, আপনি কি যাবেন, তুমি কি যাবে? তখন তিনি বললেন যে আপনি এখন আপনার কন্যা, আপনি যদি বলেন তাহলে যাব, আর না আমার যাবার কোনো দরকার নাই। তিনি বললেন যে আমার বিচারেতে একবার যাওয়া উচিত, অতএব তুমি চলো। আর আমি আমার রামায়ণে তো এইরকম লিখেছি, অতএব এইটা ঘটনা হবেই, এটাকে কেউ রোধ করতে পারবে না, এই জন্য তোমার চলা ভালো। পরে দিনেতে আগে আগে বাল্মীকি ঋষি, তার পিছনেতে সীতা, তার দুই হাত ধরে আঙ্গুল ধরে লও আর কুশ ওই সভাতে পৌঁছলেন। লক্ষ লক্ষ লোক সীতা দেবীকে দর্শন করে আর একবার স্তব্ধ, কি হবে দেখে যে কি করা যায়। যখন সীতা দেবী ওখানে পৌঁছলেন তখন রাম সিংহাসন থেকে উঠে বললেন সীতে আমি জানি যে তুমি পবিত্র, কিন্তু লোক সমাজের জন্য আমাকে বাধ্য হয়ে তোমাকে প্রত্যাগ করতে হয়েছে। আমার ইচ্ছা যে এখানে বাল্মীকি বশিষ্ঠ আর সব ঋষি মহর্ষি সব আছে, সব দেবতাগণ আছেন, তার মধ্যে আপনি কিছু প্রমাণ দেন যে আপনি পবিত্র। সীতা বললেন যে তাহলে এখনো অভি কিছু বাকি আছে প্রমাণের, সাক্ষাৎ আমি শেষ প্রমাণ দিচ্ছি। তাই কি প্রমাণ দিলেন? বললেন আমি কায় মন বাক্যেতে রামচন্দ্র ছাড়া জানি না, যদি তাহলে হে ধাত্রী দেবী তুমি আমার মা, তুমি বিদীর্ণ হয়ে যাও আর আমি তোমার মধ্যে প্রবেশ করে গেল। এই তিনবার উচ্চারণ যখনই করেছেন পৃথিবী বিদীর্ণ হয়ে গেল, আর ধাত্রী দেবী তিনি লক্ষ্মী রূপেতে সেখানেতে উপস্থিত হয়ে সিংহাসন প্রকটিত হয়েছে, আর সীতা দেবীকে কোলে টেনে নিয়ে আর এক মুহূর্তের মধ্যে লোকের দেখতে দেখতে বন্ধ হয়ে গেল, আর সীতা তিনি পাতাল প্রবেশ করলেন। রামচন্দ্র হাহাকার করে উঠলেন, লও কুশ কাঁদতে লাগলেন, সব লোক একবারে লোক সমাজ কাঁদতে লাগলো। রামচন্দ্র ধনুষ উঠিয়ে বললেন দেখো তুমি আমার শাশুড়ি, যদি আমার মেয়েকে যদি না দাও তাহলে সমুদ্রকে এক বানেতে যেরকম শুকিয়ে দিয়েছিলাম আমি তোমাকেও বিদীর্ণ করে দিব, তোমার এখানে কোনো পাতা থাকবে না, আমার সীতা দেবীকে এক্ষণি দাও। তখন বাল্মীকি এসে উপস্থিত হলে বললেন এইরকমই আপনার লীলা হবার কথা, আপনি ওর উল্টপুল্ট করতে পারবেন না, এখন আপনি শান্ত হন, ছেলেদেরকে পালন পোষণ করুন, আর তারপরে আপনাকে আবার শীঘ্রই যেতে হবে আপনার অযোধ্যা ধাম, এই জন্য আর আপনাকে বিশেষ কিছু করতে হবে না। তো এইরকম হতে বিবাহের লীলা শেষে তার হয়েছিল। সীতা দেবীর মূর্তি তিনি পূজা করেছিলেন, ওই সীতা দেবীকে এইখানে এই কথাটা বলছেন যে আমি তোমার স্বর্ণ সীতা পূজা করেছিলাম, এবার আমি কি করব, এবার আমি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপেতে অবতীর্ণ হব, এই ধন্য কলি, আর আমি অবতীর্ণ হয়ে করব কি তোমাকে ঘরে রাখব, আর আমি সন্ন্যাস হয়ে নিজেই ঘর ছেড়ে দিব, পূর্বে তোমাকে ঘর থেকে বাহার করেছিলাম, এবার আমি নিজেই ঘর থেকে বাহার করে যাব, আর আমার বিরহেতে তুমি কান্দবে ঘরে বসে, আর আমি বাহিরে যে হা রাধে হা কৃষ্ণ করে আমি কান্দব, আর তুমি আমার এই প্রতিমা তুমি করে দিয়ে নিমাই, আর তুমি তুমি আমার পূজা করবে। আমি পূজা করেছিলাম যেরকম স্বর্ণ সীতা, তুমি নিম্ন বৃক্ষের প্রতিমা করে দিয়ে তুমি আমার গৌরাঙ্গের তুমি পূজা করবে। আর কিরকম পূজা করবে, জগৎ লোক স্তম্ভিত হয়ে যাবে। এই বিষ্ণুপ্রিয়া দেবীকে ওই ওই সীতাজি বিষ্ণুপ্রিয়া দেবী হয়েছেন। কিরকম অধৌর নেতৃত্বে ক্রন্দন করতে করতে মহাপ্রভুর তিনি এই বিগ্রহ তিনি পূজা করতেন, বলছে এইরকম হ্যাঁ তোমার এই প্রতিদান দেওয়ার জন্য আমি এইখানেতে অবতীর্ণ হব সচিনন্দন গৌর রূপেতে। আর তুমি হে সীতে তুমি এইখানেতে বিষ্ণুপ্রিয়া দেবী রূপেতে হবে। আর তারপরে আমি সন্ন্যাস নিয়ে সকলকে কামিয়ে দিয়ে চলে যাব ঘরের বাহিরে, আর তুমি ঘরের ভিতরেতে আমার তুমি পূজা কর। এই জন্য তোমার প্রতিদিন আমি তথাপি শোধন করতে পারব না, কৃষ্ণ লীলাতে আমি সংশোধন করতে পারি নাই, তোমার ঋণ পুরা করতে পারি না। এই জন্য আমার জন্ম জন্মান্তরে কোনোদিন তোমার ঋণ আমি শোধ করতে পারব না। কেন? এই হচ্ছে বিপ্রলম্ব। এই বিপ্রলম্ব রসের মধ্যে এমন একটি আনন্দ রয়েছে, এমন একটি আনন্দ এটা সাধারণ লোকের বোধগম্য নয়। এই বিপ্রলম্বের মধ্যে মিলনের যাবতীয় সমস্ত ভাব এসে মাদনে শ্রীমতী রাধিকার সঙ্গে এইগুলি প্রকটিত হয়। এটি বিয়োগেতে হয় না, মিলনেতে হয়। এইটাকে প্রেম বৈচিত্র্য থেকে বহু উপরে মাদনের অবস্থা, যার মধ্যে বিপ্রলম্বের মিলনের মধ্যে বিপ্রলম্বেরও তাহার উপলব্ধি হয়। সেইটি আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়েছেন গম্ভীরা লীলাতে। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই সব প্রেমের যে এই রহস্য বিপ্রলম্ব এবং মিলন এই সব কিছু জগতে প্রকাশিত হত না। এখানে আরো একটি লীলা চৈতন্য